আমরা আজকে এই সকালবেলা প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি, যেন আমরা আজকে আরেকটি দিন আমরা প্রভুর বাক্যের বিষয় নিয়ে আলোচনা করতে পারি। এবং আলোচনার পূর্বে আমরা প্রথমে গান করব, তারপরে আমাদের সঙ্গে ডেভিড আনসারি ভাই রয়েছেন, উনি প্রার্থনা করবেন, তারপরে আমরা আজকের নির্ধারিত পাঠে আমরা যাব। আসুন আমরা একটা ছোট গান করি। আর কোন নাম নাই যে নামে জীবন পাই, আর কোন নাম নাই যে নামে জীবন পাই, আত্মার দানে হয় ভরপুর, আত্মার দানে হয় ভরপুর, সেই যীশুর নাম কত সুমধুর, সেই যীশু নাম কত সুমধুর, আত্মার দানে হয় ভরপুর, আত্মার দানে হয় ভরপুর, এসো যীশুর কাছে হে তা শান্তি আছে, এসো যীশুর কাছে হে তা শান্তি আছে, হে তা শান্তি নদে বহে ত্রাণ, তার কাছে আছে সব সমাধান, তার কাছে আছে সব সমাধান, আর কোন নাম নাই যে নামে জীবন পাই, আর কোন নাম নাই যে নামে জীবন পাই, আত্মার দানে হয় ভরপুর, আত্মার দানে হয় ভরপুর, সেই যীশুর নাম কত সুমধুর, সেই যীশুর নাম কত সুমধুর, আত্মার দানে হয় ভরপুর, আত্মার দানে হয় ভরপুর।
আসুন আমরা প্রার্থনা যাই। স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু, কেননা এই সুন্দর দিন দিয়েছো, তোমার মহিমা আমাদেরকে দেখতে দিয়েছো প্রভু। আজকে আমরা তোমার কাছে উপস্থিত হয়েছি যেন তোমার পবিত্র আত্মার শক্তি পাই, যেন আমরা এই তোমার বাক্য নিয়ে আলাপ করতে পারি, এবং সেই বাক্য যেন আমরা বাক্য দিয়ে যেন আমরা শিখতে পারি, এবং যারা এই বাক্য শুনবে সেই তারাও যেন তোমার বাক্য শুনে এবং তা গ্রহণ করে তোমার রাজ্যের বিষয়ে আরও সচেতন হতে পারে প্রভু। সেজন্য আমরা তোমার আশীর্বাদ কামনা করি, তোমার পবিত্রতার শক্তি পাস্টার টমাস রায়কে দেওয়া প্রভু, তার মুখ দিয়ে তুমি সেই বাক্য মানুষের কাছে প্রচার করো প্রভু। আমাদের সঙ্গে তাকে সঙ্গে ছিল যিশুর নামে প্রার্থনা চাই,
আমেন। আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে আরেকটি দিন আমরা প্রভুর বাক্যের বিষয় নিয়ে আলোচনা করতে পারব। আজকে আমরা আরেকটি নূতন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত দিনগুলোতে আমরা ঈশ্বরকে জানা তিনটি পুস্তকের মধ্যে দিয়ে আমরা আলোচনা করেছি। আমরা ঈশ্বরকে জানা সৃষ্টির মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা আমরা আলোচনা করেছি, আমরা যিশুর মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা আলোচনা করেছি, আমরা বাইবেলের মধ্যে দিয়ে, পবিত্র বাইবেলের মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা আলোচনা করেছি। আজকে আমরা কয়েক সপ্তাহ আবার আলোচনা করব বাধ্যতার মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা। বাধ্যতার মধ্যে দিয়ে ঈশ্বরকে জানতে হলে আমাদের আজকের যে মূল বিষয় বা আজকে যে আমাদের আলোচনার বিষয়, আর সেটা হল ঈশ্বরকে সন্তুষ্ট করলে আমাদের কি লাভ বা উপকার হবে, ঈশ্বরকে সন্তুষ্ট করলে আমাদের কি উপকার হবে। আর পবিত্র বাইবেলে এই বিষয়, ঈশ্বরকে সন্তুষ্ট করার বিষয় অনেক কিছু রয়েছে। পবিত্র বাইবেলের বিভিন্ন চরিত্র রয়েছে, বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছে যারা তাদের জীবনে ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন, এবং ঈশ্বরকে সন্তুষ্ট করার কারণে আমরা জানি ঈশ্বর তাদেরকে অনেক 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 আশীর্বাদ করেছিলেন। আমরা সেই সমস্ত আশীর্বাদগুলো আমরা আলোচনা করব। প্রথমে দুটো প্রশ্ন আমি রাখতে চাই। এক প্রথমটা হল যে একজন খ্রিস্টান হিসাবে আমি কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। সো প্রথম বিষয় হচ্ছে যে একজন খ্রিস্টান হিসাবে আমি ঈশ্বরকে কিভাবে সন্তুষ্ট করতে পারি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে পবিত্র বাইবেলের শিক্ষা অনুসারে আমি কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। সো অ্যাজ এ খ্রিস্টিয়ান, একজন বিশ্বাসী বা একজন খ্রিস্টান হিসাবে ঈশ্বরকে সন্তুষ্ট করা কি আমাদের দরকার, নাকি ঈশ্বরকে অসন্তুষ্ট করে আমরা আমাদের জীবন চালাতে পারি? এই প্রশ্নটা বা এই বিষয়টা আমাদের খুব কম মানুষের মধ্যেই আসে যে আমি যা কিছু করছি, আমি যা কিছু বলছি, আমি যেথায় যাচ্ছি, আমি যা কিছু খাচ্ছি, আমি যা কিছু দেখছি, আমি যা কিছু পড়ছি, আমি কি তার মধ্যে দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করছি নাকি করি না? আমার চিন্তা ভাবনা চেতনার মধ্যে দিয়ে আমি কি ঈশ্বরকে সন্তুষ্ট করছি নাকি করি না? একজন বিশ্বাসী, একজন খ্রিস্টান হিসাবে এটাই হচ্ছে আমাদের মূল বিষয় যে একজন খ্রিস্টান হিসাবে আমার কি করা উচিত, আমার কি করা উচিত, আমি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারছি কি না। এটা প্রত্যেকের ব্যক্তিগত প্রশ্ন, প্রত্যেকের ব্যক্তিগত মূল্যায়ন। আমরা আমাদের জীবনকে মূল্যায়ন করে দেখতে পারি, আমাদের পারিবারিক জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের মান্ডলিক জীবন, আমাদের সাংসারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন। বলে রাষ্ট্রীয় জীবন কিভাবে? হ্যাঁ, রাষ্ট্রীয় জীবনের মধ্যেও ঈশ্বরকে সন্তুষ্ট করা, যেমন নিয়মিত আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন কিনা, আপনি সরকারি বিষয় বা অফিস আদালতে আপনি সত্য কথা বলছেন কিনা, কারণ মিথ্যাবাদীকে ঈশ্বর ঘৃণা করেন। আমরা জানি ঈশ্বর ছয়টি বস্তুকে ঘৃণা করেন, আর সেই ছয়টি বস্তুর মধ্যে মিথ্যাবাদী জিহ্বা, মিথ্যাবাদী ব্যক্তি বা মিথ্যাবাদীকে ঈশ্বর ঘৃণা করেন। সুতরাং আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের কাজে কর্মে, আমাদের ওয়ার্ক, আমরা যে কাজ করি সেখানে আমি ঈশ্বরকে সন্তুষ্ট করছি কিনা, আমার যতটুকু কাজ করা উচিত আমি ততটুকু করছি কিনা, যদি না করি আমরা ঈশ্বরকে অসন্তুষ্ট করি, আর যদি করি তাহলে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করি। সো আমাদের লক্ষ্য বা আমাদের গোল কি হওয়া উচিত আমাদের জীবনে, চলনে, আচরণে, আমাদের বলনে অর্থাৎ কথোপকথনে, সবকিছুর মধ্যে দিয়ে যেন আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। এবার তাহলে আসুন যে পবিত্র বাইবেল অনুসারে আমরা কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি, এবং বাইবেলের বিভিন্ন দৃষ্টান্ত এবং বিভিন্ন পদ, বিভিন্ন ঘটনা, বিভিন্ন ব্যক্তিত্বের জীবন যদি আমরা আলোচনা করি, আমরা সেখানে দেখতে পাব যে তারা কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করেছিল। এ প্রসঙ্গে আমরা প্রথম থিসলনিকীয় 4:1-9 একটা বেশ বড় পদ আমি অনুরোধ করব আমাদের ভাই আনসারি সাহেব, উনি এই অংশটি পাঠ করবেন।
আরো বলি ভাইয়েরা, ঈশ্বরকে সন্তুষ্ট করবার জন্য কিভাবে চলা উচিত সেই শিক্ষা তো তোমরা আমাদের কাছে পেয়েছ, আর সত্যিই তোমরা সেভাবেই চলছ। তবু প্রভু যিশুর হয়ে আমরা তোমাদের অনুরোধ করছি, উপদেশ দিচ্ছি, যেন তোমরা আরো বেশি করে সেভাবে চলো। প্রভু যিশুর কাছ থেকে অধিকার পেয়ে আমরা তোমাদের কি কি আদেশ দিয়েছি তা তোমাদের জানা আছে। ঈশ্বরের ইচ্ছা এই, তোমরা পবিত্র হও, অর্থাৎ সব রকম ব্যভিচার থেকে দূরে থাকো। আর যারা ঈশ্বরকে জানে না সেই অজিহুদীদের মতো দেহের কামনার বসে না চলে, তোমরা প্রত্যেককে নিজের দেহকে পবিত্রভাবে সম্মানের সঙ্গে দমনে রাখতে শেখো। এ ব্যাপারে অন্যায় করে কেউ যেন কোনো ভাইকে না ঠকায়। আমরা আগেই তোমাদের বলেছি এবং সাবধান করে দিয়েছি যে এই সব অন্যায়ের জন্য প্রভুই শাস্তি দেবেন, কারণ ঈশ্বর অশুচিভাবে চলার জন্য তোমাদের ডাকেননি, পবিত্রভাবে চলার জন্যই ডেকেছেন। সেই জন্য এই শিক্ষা যে অগ্রাহ্য করে সে মানুষকে অগ্রাহ্য করে না, বরং যিনি তার পবিত্র আত্মাকে তোমাদের দান করেছেন সে ঈশ্বরকেই অগ্রাহ্য করে। ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা সম্বন্ধে তোমাদের কাছে কিছু লিখিবার দরকার নেই, কারণ ঈশ্বরই তোমাদের একে অন্যকে ভালোবাসতে শিখিয়েছেন। আমেন,
আমেন। সো ঈশ্বরই আমাদেরকে একে অন্যকে ভালোবাসতে শিখিয়েছেন। সো সেটা আমরা স্পষ্ট করে দেখতে পারি যে ঈশ্বর আমাদের জীবন কিভাবে দেখতে চান, আমরা কিভাবে চলব সেটা ঈশ্বর দেখতে চান। এখানের মধ্যে প্রথমে যেটা আছে, ঈশ্বরকে সন্তুষ্ট করবার জন্য কিভাবে চলা উচিত, এখানে একটা প্রশ্ন প্রথম থেসালোনিকীয় 4 অধ্যায় 1 পদের মধ্যে আছে যে ঈশ্বরকে সন্তুষ্ট করবার জন্য কিভাবে চলা উচিত। সো অ্যাজ এ খ্রিস্টান, অ্যাজ এ বিলিভার, একজন খ্রিস্টান হিসাবে, একজন বিশ্বাসী হিসাবে এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আমরা চিন্তা করতে পারি যে কিভাবে, সো এখানে কিভাবে চলা উচিত। এবং এর পরে যদি আমরা 2 পদ থেকে 9 পদ পড়ি তাহলে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাব যে প্রেরিত পৌল বা সাধু পৌল তিনি কিভাবে তিনি দৃষ্টান্ত দিয়েছেন, এবং ঈশ্বরের ইচ্ছা তিনি যেটা বলেছেন যে ঈশ্বরের ইচ্ছা এই যে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হলে আমাদের কিভাবে চলা উচিত সেই ইচ্ছাটার কথা এখানে তিনি বলেছেন। তিনি বলছেন তোমরা পবিত্র হও, কি বলেছেন,
তোমরা পবিত্র হও,
তোমরা পবিত্র হও। সো পবিত্র বলতে, যেমন আমরা যদি প্রথম পিতার 1 অধ্যায় 16 পদ দেখি, প্রথম পিতার 1 অধ্যায় 16 পদের মধ্যে কি লেখা আছে, আমি পবিত্র বলে তোমরাও পবিত্র হও। একই কথা লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। সো এখানে সেই কথা প্রেরিত পৌল আমি মনে করি সেটা রিপিট করেছেন যে তোমরা পবিত্র হও, তোমরা পবিত্র হও। ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট এই কথা বলছেন যে পবিত্রতার বিষয়, যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার বিচারে পবিত্র হও। আচার বিচার, আচার আচরণ, কথাবার্তা, জীবন, আমাদের লাইফস্টাইল, না, সবকিছুর মধ্যে পবিত্রতা। পবিত্রতা বলতে আমরা কি বুঝি, পবিত্র বলতে আমরা কি বুঝি, আনসারি ভাই?
পবিত্র বলতে আমরা সৎভাবে যেভাবে চলি, যেন আমরা ঈশ্বরের ঈশ্বরের কমান্ড অনুসারে, ঈশ্বরের আদেশ অনুসারে যদি আমরা চলি, কোনো অসৎ কিছু না করি, তাহলে সেটাকে পবিত্র তা হিসেবে আমরা গ্রহণ দেখতে পাই।
আচ্ছা, সব ওনার ধারণা হচ্ছে যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে ঈশ্বরের আদেশ পালন করা। সো ঈশ্বরের আদেশ পালন করা সেটা পবিত্রতা। সো আমরা আজকে আমাদের যে মূল পাঠের বিষয় সেটা হচ্ছে বাধ্যতার মধ্যে দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করা। সো বাধ্যতা মধ্যে দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করা। আর পবিত্রতা, পবিত্রতা বলতে আমরা বুঝি যে একটা মন্দিরে যখন আমরা যাই, কেমন, তখন সেখানে যে সমস্ত, যদি আমরা হিন্দু মন্দিরে যাই, সেখানে যে সমস্ত থালা বাসন বা যেখানে যে সমস্ত জিনিসপত্র আছে সেটা তাদের দৃষ্টিভঙ্গিতে বা দৃষ্টিকোণ থেকে সবকিছু পবিত্র, কারণ ওখানে কোনো ময়লা আবর্জনা নাই। অর্থাৎ পবিত্রতা হচ্ছে যেমন একটা সাদা বা শ্বেত বা বরফ, যেমন তুষারের তুল্য। আমরা যদি পুরাতন নিয়মের মধ্যে দেখি, সে পবিত্রতা বলতে আমরা বুঝি ধবধবে সাদা তুষারের ন্যায় পবিত্র বস্ত্র, যেমন স্বর্গদূতেরা, স্বর্গদূতেরা যিশুর কবরে এসে দাঁড়িয়েছিল বা যিশুর পুনরুত্থানের যে পোশাক সেটা কি
পবিত্র,
পবিত্র অর্থাৎ সাদা ধবধবে। স্বর্গদূতদের যত ছবি মানুষ তৈরি করে সবগুলো সাদা পোশাক দিয়ে তৈরি করে, এর অর্থ হচ্ছে এই সাদা শ্বেত বা তুষার বা বরফ তুল্য, এটা হচ্ছে সেই পবিত্রতার প্রতীক। আরও আমরা বলতে পারি পবিত্রতা বলতে যেমন খাঁটি, যেখানে কোনো ভেজাল নাই, ভেজালবিহীন। মানুষ যেমন সোনাকে পুড়িয়ে কি করে, খাঁটি করে, খাঁটি করে। অর্থাৎ পবিত্র বলতে একজন একজনের জীবন, এখন ঈশ্বর তো পবিত্র, তিনি বলছেন এখানে, বলছেন পবিত্রতমের ন্যায়। পবিত্রতম কে? ঈশ্বর। ঈশ্বর তার মতো তোমরা আচার আচরণে পবিত্র হও, আচার ব্যবহার। অর্থাৎ আমাদের আচার ব্যবহার কথাবার্তার মধ্যে সেই খাঁটি জিনিসটা থাকবে, অখাঁটি থাকবে না, মিথ্যা থাকবে না, ভ্রান্তি, যার মধ্যে কোনো দাগ নাই, যেটাকে যেমন আমরা বলি স্টেইনলেস। যেমন বাংলাদেশে সবাই বলে স্টেইনলেস স্টিল, পাত্র, বোল, গ্লাস, সবাই বলে স্টেইনলেস স্টিল। কিন্তু অনেক বছর আগে, আজ থেকে প্রায় 30-40 বছর আগে, আমি অনেকগুলো স্টিলের জিনিস ফেরিওয়ালার কাছ থেকে কিনেছিলাম, প্লেট, বোল, ফেরিওয়ালার কাছ থেকে। তারা সেখানে লেখা আছে স্টেইনলেস স্টিল, কিন্তু কয়েকদিন ব্যবহার করার পরে দেখা গেল যে সব স্টেইনলেস স্টেইন হয়ে গেল, সবগুলাই দাগ হয়ে গেল। তখন সব বোল থালাগুলা সব ছাই ফেলানোর কাজে, মাছের কাটা ফেলানোর কাজে ব্যবহৃত হলো, এবং আস্তে আস্তে সেগুলো গর্তে বা গার্বেজে ফেলে দেওয়া হলো। সো এইটা, এই স্টেইনলেসটা হচ্ছে মানে এটা স্টেইনলেস আর নাই, এটা স্টেইনফুল হয়ে গেল। সো আমাদের জীবনটা কি স্টেইনলেস, অর্থাৎ দাগবিহীন, নাকি দাগ আছে? অনেক সময় মানুষ যেমন বাংলাদেশের নকল স্টেইনলেস স্টিল প্লেট, গ্লাস, বোল ইত্যাদি বিক্রি করে, নকল। সো অনেক সময় দেখা যাচ্ছে যে খ্রিস্টানদের জীবনেও ওই রকম ভিতরে নকল থাকে, প্রাথমিক জীবনে বা উপর দিয়ে খুব স্টেইনলেস এর মতো দেখা যায়, কিন্তু ভিতরে আসলে লোহা বা লোহার মতো জিনিস, যেটা কিছুদিনের মধ্যেই কালো হয়ে যায়। ওই যে একটা প্রলেপ দেয়, একটা কোট দেয়, একটা সিলভার কালার কোট দেওয়া হয় লোহার উপরে, সেই কোটটা যখন চলে যায় তখন তার স্বভাব আবার একই রকম হয়ে যায়। অর্থাৎ খ্রিস্টান হওয়ার সময়, যখন মানুষ খ্রিস্টান হয় বা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে, উপরে একটা কোট দিয়ে চলে, কিন্তু আসলে ভিতরে রয়েছে প্রভু যীশু খ্রিস্টের দৃষ্টান্ত অনুসারে পচা গলা, কবরের তুল্য, কবরের তুল্য। সো এইখানে যেটা বলা হচ্ছে যে ঈশ্বরের ইচ্ছা এই, তোমরা পবিত্র হও। সো পবিত্রতার উপরে আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু শুধু এইটুক বললে তো হবে না। পবিত্রতার মধ্যে যেমন আমাদের কারো ঠকানো, কারো বিরুদ্ধে গালাগালি করা, ঈশ্বরকে ঠকানো, ঈশ্বরকে দশমাংশ না দেওয়া, ঈশ্বরের যা তা ঈশ্বরকে না দেওয়া, এবং সরকারের যা, বাইবেলে যীশু যেমন বলছে কৈশোরের যা কৈশোরকে দাও আর ঈশ্বরের যা ঈশ্বরকে দাও। সো আমরা কৈশোরেরটাও কৈশোরকে দেই না, ঈশ্বরেরটাও ঈশ্বরকে দেই না। সুতরাং আমাদের জীবনটা হচ্ছে স্টেইনফুল লাইফ, অর্থাৎ অপবিত্র জিনিস, যেখানে অনেক স্টেইন হয়েছে। আমরা স্টেইনলেস বলতে পারি না, কারণ আমরা পবিত্রভাবে আমরা আমাদের জীবন যাপন করি না। তারপরে পবিত্রভাবে সম্মানের সাথে নিজের দেহকে বসে রাখা, কেমন, সমস্ত কামনা বাসনা থেকে নিজেদেরকে কন্ট্রোলে রাখা, আত্মনিয়ন্ত্রণ, যেটা আমরা গালাতীয় 5 অধ্যায়, যেটা পবিত্রতার স্বভাব, স্বভাবের শেষটা যেমন আত্ম বা আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল। আমরা সেলফ কন্ট্রোল করতে পারি কিনা, অনেক সময় আমাদেরকে আমরা সেলফ কন্ট্রোল করতে পারি না, যেমন লোভ, কভেটিয়াসনেস, যে লোভ আমাদের, যেমন 10 আজ্ঞার মধ্যে একটা আছে, একটা আজ্ঞা লোভ করিও না, ডু নট কভেট, কেমন, ডু নট কভেট। সো এই কভেট বা কভেটিয়াসনেস, লোভ জিনিসটা আমাদেরকে অপবিত্র করে। যখন আমরা টু মাচ গ্রিডি হই, অতিরিক্ত, এবং আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট হই না, এবং এটাও ঈশ্বরকে সন্তুষ্ট করে না। আমরা যদি সন্তুষ্ট না হই, কারণ বাইবেলে বলে তোমরা, এখানে কি বলা হচ্ছে, সমস্ত অবস্থাতে, আমরা যদি ইফিসীয় পুস্তকের মধ্যে দেখি যে সমস্ত অবস্থাতে, সমস্ত সার্কামস্ট্যান্সেস, বি কন্টেন্ট উইথ ইন এভরি সার্কামস্ট্যান্সেস, প্রেরিত পৌল তিনি সেই সিক্রেটটা বলেছিলেন। আমরা যদি ফিলিপীয় পুস্তক দেখি, সেখানে লেখা আছে ফিলিপীয় পুস্তকের মধ্যে, অর্থাৎ প্রেরিত পৌল তিনি বলছেন যে আমি সর্বতোভাবে সন্তুষ্ট থাকতে শিখেছি, সব অবস্থায়, ক্ষুধার মধ্যে, প্রচুর থাকার মধ্যে, দারিদ্রতার মধ্যে, সুখের মধ্যে, সবকিছুর মধ্যে আমি সন্তুষ্ট থাকতে শিখেছি। এবং এইটা যেমন এনআইভি বাইবেল মধ্যে লেখা আছে, আই লার্ন দ্য সিক্রেট হাউ টু বি কন্টেন্ট, অর্থাৎ সন্তুষ্ট থাকার জন্য যে সিক্রেটটা, যে গোপন রহস্যটা, সেইটা তিনি শিখতে পেরেছেন। আর সেটা কি? ঈশ্বরের বাক্য, বাক্যের মধ্যে দিয়া, ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে, বাধ্যতার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। আমি যদি নিজেতে সন্তুষ্ট হই, তাহলে ঈশ্বর আমাতে সন্তুষ্ট। কিন্তু আমি যদি শুধু গ্র্যাম্বলিং করি, সবসময় অসন্তুষ্টি, ব্র্যাগিং করি, গ্রাম্বলিং করি, এটা নাই সেটা নাই, আমার এই সমস্যা সেই সমস্যা, সবসময় যদি আমি এরকম গ্রাম্বলিং করি, দ্যাট মিন্স আই এম নট কন্টেন্ট উইথ হোয়াট আই ডু অর হোয়াট আই ইট অর হোয়াট আই হ্যাভ, আমার, আমি কোন অবস্থাতেই আমি সেই সন্তুষ্ট হতে পারছি না। সুতরাং ঈশ্বরকে সন্তুষ্ট করলে ঈশ্বর কি করেন? আমাদের আশীর্বাদ করবেন। সো সন্তুষ্ট করার জন্য যে ইউনিক পয়েন্ট, আর সেটা আমরা ইব্রিয় ১১ অধ্যায় ৬ পদ আমরা পড়ব, ইব্রিয় ১১ অধ্যায় ৬ পদ,
বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, এবং যারা তার ইচ্ছা মতো চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায়।
তাদের হাত থেকে, যেমন আমরা এক জায়গা প্রচারে গিয়েছিলাম কোন এক ট্রেডিশনাল খ্রিস্টানের বাড়িতে, না ট্রেডিশনাল বা নমিনাল খ্রিস্টানের বাড়িতে আমরা গিয়েছিলাম, তখন তাদের কাছে বললাম আমরা বাইবেল স্টাডি করাতে চাই, আপনারা রাজি আছেন কিনা। সো প্রশ্ন ছিল যে বাইবেল স্টাডি বা আপনাদের সাথে ধর্মকর্ম করলে বা সময় দিলে আমাদের কি লাভ হবে। আমরা দুজনে গিয়েছিলাম, তো আমাদের বলা হলো যে এগুলা করলে আমাদের কি লাভ হবে। সো এই লাভ আজকে আমরা এখানে বলছি যে ঈশ্বরকে সন্তুষ্ট করলে কি লাভ হবে। সো এই সাবজেক্টটা দেখে তখন আমার মাথার মধ্যে চট করে ওই কথাটা স্মরণ হলো যে এক ভদ্রলোক বলেছিলেন যে ঈশ্বরের বাক্য পাঠ করলে বা আপনাদের সাথে ধর্মকর্ম করলে আমাদের কি লাভ হবে। কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাবো যে ঈশ্বরকে সন্তুষ্ট করলে, অর্থাৎ বাইবেল স্টাডি করলে, গির্জায় গেলে, প্রার্থনা করলে, ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চললে আপনার কি লাভ হবে, আপনার কি লাভ হবে, সেটা আমরা এখানে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই যে যারা ঈশ্বরকে সন্তুষ্ট করে চলে তারা তার কাছ থেকে তাদের পাওনা পাবে। কার কাছ থেকে?
ঈশ্বরের কাছ থেকে,
ঈশ্বরের কাছ থেকে। সো ঈশ্বরের কাছ থেকে তাদের পাওনা কি, কেমন তাদের পাওনা কি, সেটা তারা পাবে। যেমন ইফিসীয় ৩ অধ্যায় ১২ পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি,
খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে তার উপরে বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের সামনে সাহসের সঙ্গে উপস্থিত হবার অধিকার পেয়েছি।
এই একটা লাভ। কি লাভ পেয়েছি?
সাহসের সঙ্গে ঈশ্বরের সামনে উপস্থিত হওয়ার
অধিকার,
অধিকার।
সো এই যে একটা ফ্রি অ্যাক্সেস, যেমন আমরা বলে থাকি দ্য সান হ্যাজ ফ্রি অ্যাক্সেস টু দ্য ফাদার, না? একজন সন্তান তার বাবার কাছে কি করতে পারে?
ফ্রি অ্যাক্সেস থাকে তার কাছে,
ফ্রি অ্যাক্সেস থাকে, মানে তার আর পারমিশন নিতে হয় না। যেমন আমি যখন হেডমাস্টার ছিলাম বহু বছর, যে কোনো ছাত্রছাত্রী বা কোনো শিক্ষক যখন আমার রুমে প্রবেশ করবে, তারা সবাই আসতে পারি স্যার বলে তারা পারমিশন চায়। কিন্তু যখন আমার ছেলে মেয়ে সবাই এক স্কুলে পড়ে, আর তারা এসে কখনো আমারে জিজ্ঞেস করে না আসতে পারবো নাকি বাবা, তারা সরাসরি অফিসে ঢুকিয়া এটা দাও সেটা দাও বা যা লাগে সেটা তারা নিয়ে যায়। দ্যাট মিন্স দ্য সান হ্যাজ ফ্রি অ্যাক্সেস টু দ্য ফাদার। কেমন? সো এই যে ঈশ্বরের সামনে যাবার যে অধিকার, সেই অধিকার পাবার, ঈশ্বরকে সন্তুষ্ট করলে আমরা সেই অধিকারটা পাচ্ছি। এবং আমরা একইভাবে যদি ইব্রীয় পুস্তকের মধ্যে আমরা দেখি চার অধ্যায় ষোলো পদ, ইব্রীয় পুস্তক চার অধ্যায় ষোলো পদের মধ্যে এই কথা লেখা রয়েছে যে কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে। ওকে নাও, অতএব আইসো আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ পাই। ঈশ্বরকে সন্তুষ্ট করলে কি লাভ হবে? ভদ্রলোক তো জিজ্ঞেস করেছিল যে বাইবেল স্টাডি করলে বা আপনাদের সাথে গান প্রার্থনা করলে আমার কি লাভ হবে, আমি যে সময় দিব আমার কি লাভ হবে। সেই ভদ্রলোক এই লাভের কথা কোনোদিন চিন্তা করে না। তারা মনে করেছে যে আমরা হয়তো কোন অর্গানাইজেশন থেকে গিয়েছি, আমাদের সাথে ক্লাস ক্লাস করলে টাকা পয়সা সুযোগ সুবিধা চাকরি বাকরি বা ইত্যাদি বিভিন্ন ধরনের লাভের চিন্তা করে মানুষ। কিন্তু এই যে লাভ, যে ঈশ্বরের অনুগ্রহ সিংহাসন, এবং এই বিষয়ের মধ্যে লেখা আছে যেটা আমরা একটু ইপিসিও তিন অধ্যায় বারো পদের মধ্যে, যে ঈশ্বরের সামনে উপস্থিত হবার অধিকার, আর এখানে আছে ইব্রীয় চার ষোলোতে আছে অনুগ্রহ সিংহাসনের সামনে উপস্থিত হবার। তাহলে ঈশ্বরের সামনে উপস্থিত হওয়া, আর এক জায়গায় ইব্রীয়র মধ্যে আছে ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সামনে উপস্থিত হওয়া। তাইলে এখানে উপস্থিত হওয়ার অধিকার ইপিসিওর মধ্যে, এবং ইব্রীয় চার অধ্যায় ষোলো পদের মধ্যে আছে একেবারে পরিষ্কার লেখা আছে যে উপকারটা কি, আর সেই উপকারটা হচ্ছে দয়া, যেন আমরা সময়ের উপযোগী, কি বলেছে, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী অনুগ্রহ পাই। একটা হচ্ছে দয়া এন্ড অনুগ্রহ, আমরা ঈশ্বরের কাছ থেকে যেন সেই দয়া এবং অনুগ্রহ পেতে পারি। সেই জন্য আমাদের উচিত ঈশ্বরকে সন্তুষ্ট করা। এবং আমরা যদি কলসীয় এক অধ্যায় দশ পদ আমরা দেখি,
এতে যেন তোমরা সৎ কাজ করে ফলবান হও এবং ঈশ্বরকে আরো ভালো করে জানতে পারো, আর এইভাবে যেন সবকিছুতে প্রভুকে সন্তুষ্ট করবার জন্য তার যোগ্য হয়ে চলতে পারো।
যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে আছি ভাই বোনেরা, যতদিন আমরা বেঁচে আছি আমাদের উচিত সৎ কাজ করে যেন আমরা ফলবান হই। সো ফল আমাদের জীবনে যখন ফল ধরে, যেমন একটু আগে আমি ভাই আনসারিকে বলেছিলাম যে আমাদের একজন স্টাফ, তিনি তার কাজের মধ্যে খুব ভালো ফল দেখিয়েছেন, এবং ফল দেখার ফলে সে কি পেয়েছেন, পুরস্কার পেয়েছেন। কেমন? সে পুরস্কার পেয়েছেন। অন্যরা ভালো ফল দেখাতে পারে নাই হয়তো, সেই জন্য তারা পুরস্কার পায়নি। এবং পুরস্কার ঈশ্বরকে সন্তুষ্ট করলে আমরা ঈশ্বরের কাছ থেকে সেই ভালো ফল পুরস্কার আমরা পাব। যেমন আমরা অনন্ত জীবন হারাই না, কিন্তু কতগুলো পুরস্কার আছে যে পুরস্কার সবাই সমান পাবে না। কেউ হয়তো সিলভার ক্রাউন পেতে পারে, আর কেউ গোল্ড ক্রাউন পেতে পারে না, কেউ সোনার মুকুট পেতে পারে আর কেউ রূপার মুকুট পেতে পারে না। যেমন আমরা স্কুলে যখন ছেলে মেয়েদেরকে কি দিতাম, পুরস্কার দিতাম, সবাইরে তো একই পুরস্কার দিতাম না, এক একজনকে এক এক রকম পুরস্কার যার যার যোগ্যতা অনুসারে। সো ঈশ্বর আমাদের জন্য সেরকম পুরস্কার তিনি জমা করে রেখেছেন, যেটা তিমুথিও পুস্তকের মধ্যে আমরা দেখতে পাই যে ঈশ্বর সেই পুরস্কারগুলো আমাদের জন্য তুলে রেখেছেন। কি করে রেখেছেন? তুলে রেখেছেন, এবং তিনি উপযুক্ত দিনে উপযুক্ত সময় তা তিনি আমাদের দিবেন। সুতরাং এখানে ভাই বোনেরা কি লাভ পাব? ঈশ্বরের বাক্য পাঠ করলে, তার মতো চললে আমরা কি লাভ পাব? ঈশ্বরকে সন্তুষ্ট করে অর্থাৎ সত্য কথা বলিব, সত্য পথে চলিব। কেমন? গোটে মানুষ কি করে, শপথ করে না, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সো আসলে কি আমরা সত্যিকার ভাবে সর্বস্থানে ঈশ্বরের সিংহাসন, ঈশ্বর একজন জাজ, জগতের জাজের সামনে সবাই প্রমিস করে, প্রতিজ্ঞা করে, ওথ করে যে সত্য বই মিথ্যা বলিব না, কিন্তু সবই মিথ্যা বলে, কারণ সেই জাজ কারো অন্তর পরীক্ষা করতে পারে না। কিন্তু ঈশ্বর যিনি জাজ অব জাজেস, লর্ড অব লর্ডস, কিং অব কিংস, ডাক্তার অব ডাক্তার্স,
সব অন্তর
সবকিছুই তিনি
নিরীক্ষণ করেন,
নিরীক্ষণ করেন, যেটা সমুয়েলকে ঈশ্বর বলেছিল দাউদকে নির্বাচন করার সময়। দাউদকে নির্বাচন করার সময় সমুয়েলকে বলেছিল যে মনুষ্য কি করে, প্রত্যক্ষ বিষয়ের উপরে দৃষ্টিপাত করে, কিন্তু ঈশ্বর অন্তকরণের প্রতি দৃষ্টিপাত করেন। মানুষ প্রত্যক্ষ বিষয়ে দৃষ্টিপাত করেন, যা দেখতে পায় উপর দিয়ে। আমাদের আনসারি ভাই খুব সুন্দর একজন মানুষ, খুব সাদা এবং পরিষ্কার, সুস্বাস্থ্য বিশিষ্ট, কেমন, তিনি একজন সুন্দর মানুষ, এবং এটা তার জন্য একটা গর্বের ব্যাপার, একজন সুন্দর মানুষ, কেমন সুন্দর মানুষ। সো এখন বাইরে সবাই ওনাকে সুন্দর দেখে, আমাকে বাইরে হয়তো সুন্দর দেখতে পারে, কিন্তু কেউ তো ভিতর বিচার করতে পারে না, আমার ভিতরে কি আছে, আনসারি ভাইয়ের ভিতরে কি আছে, আর একজন এক্স ওয়াই জির ভিতরে কি আছে, এটা তো আমরা সেই জাজও বিচার করতে পারে না। যদি আমরা বলি সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, কেমন, মিথ্যা বই সত্য বলিব না,
কিন্তু
আমি উল্টা বললাম, মিথ্যা বই সত্য বলিব না, আসলে সেইটাই করে না, একটাও সত্য কথা বলে না, সেজন্য বলা হয় মিথ্যা বই সত্য বলিব না, যেখানে সত্য বই মিথ্যা বলিব না সেখানে মিথ্যা বই সত্য বলিব না। সো এটা হচ্ছে যে ঈশ্বরকে এইভাবে জীবনযাপন করলে আমরা কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি না। সো ঈশ্বর আমাদের কাছে কি চান, তিনি কি দেখতে চান, আমরা কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। দ্বিতীয় বিবরণ 10:12-13 পদ আমরা পাঠ করি।
ইসরায়েলীরা তোমাদের ঈশ্বর সদা প্রভু এখন তোমাদের কাছ থেকে কি চান,
কি চান, তিনি প্রশ্ন করছেন,
তিনি কেবল চান যেন তোমরা তোমাদের ঈশ্বর সদা প্রভুকে ভক্তি করো, সব ব্যাপারে তার প্রতি চলো, তাকে ভালোবাসো, তোমার সমস্ত মন প্রাণ দিয়ে তার সেবা করো, আর তোমাদের মঙ্গলের জন্য আজ আমি তোমাদের কাছে সদর প্রভুর যে সব আদেশ ও নিয়ম দিচ্ছি তা পালন করো।
আমেন। সো এখান থেকে আমরা কয়েকটা শব্দ বেছে নেই, প্রথম আছে ঈশ্বরকে ভক্তি করা, দ্বিতীয় হচ্ছে তার পথে চলা, তৃতীয় হচ্ছে তাকে ভালোবাসা, চতুর্থ হচ্ছে সমস্ত মন প্রাণ দিয়ে তার সেবা করা, কেমন, তারপরে পঞ্চম হচ্ছে যে সমস্ত আদেশ আমি দিয়েছি তা পালন, তোমাদের মঙ্গলের জন্য পালন করা, কেমন, মঙ্গলের জন্য, ঈশ্বর আমাদের মঙ্গলের জন্য যে সমস্ত আদেশ কানুন দিয়েছেন। সো ঈশ্বর আমাদের যা আদেশ দিয়েছেন তাতে যদি আমরা বাধ্য হই, তাতে আমাদের কি মঙ্গল হবে না অমঙ্গল হবে?
অবশ্যই মঙ্গল হবে, মঙ্গলের জন্য,
মঙ্গলের জন্য। সো আমাদের কি লাভ হবে ঈশ্বরের বাক্য পাঠ করলে, ধর্মকর্ম করলে, প্রার্থনা করলে, বাইবেল পাঠ করলে, গির্জা করলে, কি লাভ হবে, টাকা পাবো?
মনে হয় না,
না মনে হয় না। হ্যাঁ,
কিন্তু
কিন্তু ঈশ্বর আমাদের মঙ্গল করবেন। আমরা ইব্রিয়র মধ্যে দেখেছি, ইব্রিয় পুস্তকের মধ্যে দয়া অনুগ্রহ যেন আমরা লাভ করি, এবং ঈশ্বরের ঈশ্বরের কাছে যাবার অধিকার আমরা লাভ করি। সো এই সমস্ত বিষয়, এবং মিখা ভাববাদী তিনি আরেকটি কথা বলেছেন,
ওহে মানুষ, যা ভালো তা তো তিনি তোমাকে দেখিয়েছেন, ন্যায় কাজ করো, করা, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে ভালোবাসা, আর তোমার ঈশ্বরের সঙ্গে নম্রভাবে যোগাযোগ সম্বন্ধ রক্ষা করা ছাড়া সদাপ্রভু তোমার কাছে আর কিছু চান না,
আর কিছু চান না। সো মিখা 6:8 পদের মধ্যে আমরা এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে যা ভালো তা তিনি তোমাকে দেখিয়েছেন। সো আমরা জানি কোনটা ভালো আর কোনটা খারাপ। যেমন ঈশ্বর যখন আদম এবং হবাকে বাগানের মধ্যে সৃষ্টি করে রাখলেন, তিনি দেখিয়ে দিয়েছেন এইটা খারাপ গাছ আর এগুলো ভালো গাছ। সো এই ভালোটা খাবা না খাবা এবং এই মন্দটা খাবা না। সো ঈশ্বর আমাদের সামনে ভালো মন্দ দুই রেখেছেন। সো এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যা ঈশ্বর আমাদের জন্য নিরূপণ করেছেন তা খেয়ে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করব, নাকি যা নিরূপণ করেন নাই তার দিকে লোভ করে আমরা ঈশ্বরকে অসন্তুষ্ট করব। সো ঈশ্বরকে সন্তুষ্ট করা এবং অসন্তুষ্ট করা, ঈশ্বরের বাধ্য হওয়া এবং অবাধ্য হওয়া দুটোই নির্ভর করছে ব্যক্তির উপরে, আপনার উপরে আমার উপরে, ভাই বোনেরা। সুতরাং মিকা ভাববাদী তিনি এটা বলছেন যে ঈশ্বরের সঙ্গে নম্রভাবে যোগাযোগ সম্বন্ধ রক্ষা করা ছাড়া ঈশ্বর তোমার কাছে কি চান। দ্যাট মিন্স নম্রতা, হাম্বলনেস। ঈশ্বর চান যেন আমরা হাম্বল ওয়ে, খুব পোলাইটলি, নম্রভাবে আমরা ঈশ্বরের কাছে গমনাগমন করি,
যোগাযোগ রাখি।
উদ্যত, বাইবেলে লেখা আছে উদ্যত দৃষ্টি বা উদ্যত মস্তককে ঈশ্বর ঘৃণা করেন। যেমন আমরা করগ্রাহী আর ফরিসির প্রার্থনা যদি আমরা দেখি, সেই করগ্রাহীর প্রার্থনার মধ্যে কি ছিল? কোন নম্রতা ছিল
না
করগ্রাহীর মধ্যে? ছিল নম্রতা? ছিল
না, ছিল না,
ছিল করগ্রাহীর মধ্যে আমি দশমাংশ দিচ্ছি, আমি এই করি, আমি নিয়মিত ভাবে প্রার্থনা করি, যা কিছু বিধান আছে মসির বিধান অনুসারে আমি সমস্ত কিছু করি। তারপরে সে পয়েন্টেড টু দা ট্যাক্স কালেক্টর বা করগ্রাহীর দিকে আঙ্গুল দিয়ে বলল, আমি ওই লোকের মতো নই, আমি ওর মতো নই, ও তো কর আদায় করে, করগ্রাহী। আর সেই যুগে করগ্রাহী ঘৃণিত ব্যক্তি ছিল। কিন্তু আজকের দিনে বাংলাদেশে যেমন ইনকাম ট্যাক্স, লোক বললেই সবাই ভয় কাঁপে, ইনকাম ট্যাক্স। হ্যাঁ, আর আমেরিকার মধ্যে একটা শব্দ আছে, ওইটা শুনলে সবাই একটু চিন্তিত হয়, আইআরএস। আইআরএস, আইআরএস বললেই সবাই চিন্তা করে, আইআরএস এর চিঠি, আইআরএস ইনফরমেশন, আইআরএস নকিং দ্য ডোর, কেমন সবাই কান খাড়া হয়ে যায়। সো কিন্তু তৎকালীন সময় এই কাজ যারা করত, এই ট্যাক্স কর আদায় যারা করত, তাদেরকে লোকেরা ঘৃণা করত। সেই জন্য পরিচি আঙ্গুল দিয়ে বলছিল, আমি ওর মতো নয়, ওই করগ্রাহীর মতো নই। সো এইরকম উদ্যত দৃষ্টিভঙ্গি ঈশ্বর পছন্দ করেন না। ঈশ্বর চান নম্রভাবে তার সাথে যেন আমরা যোগাযোগ করি। সো নম্রতা ঈশ্বর দেখতে চান। গীতসংহিতা 25 অধ্যায় 12 পদের মধ্যে আছে, কে সেই লোক যে সদাপ্রভুকে ভক্তি করে। এবং আমরা একটু আগে দেখেছি যে দ্বিতীয় বিবরণের মধ্যে ঈশ্বর সদাপ্রভুকে ভক্তি করো, দ্বিতীয় বিবরণ 10 অধ্যায় 13 পদের মধ্যে, 12-13 পদে আমরা দেখছি ঈশ্বর সদাপ্রভুকে ভক্তি করো। এবং গীতসংহিতা 25 অধ্যায় 12 পদের মধ্যে লেখা আছে, সদাপ্রভুকে ভক্তি করে, কেমন, কে যে করে, কোন পথ তাকে বেছে নিতে হবে তা তিনি তাকে দেখিয়ে দিবেন। সো অ্যানাদার বেনিফিট, না, আর একটা উপকার আমরা পাচ্ছি ঈশ্বরকে সন্তুষ্ট করলে, কেমন, হি উইল লিড মি অ্যান্ড গাইড মি। যেমন গীতসংহিতা 23 অধ্যায়ের মধ্যে আছে যে তিনি আমাকে কি করবেন, হ্যাঁ,
আমাকে পরিচালনা করবেন,
হ্যাঁ, পরিচালনা করবেন। কোথায় পরিচালনা করবেন? শান্ত জলের পাশে, হ্যাঁ, শান্ত জলের পাশে। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। সো আমরা যদি গীতসংহিতা 23 পড়ি, আমরা সেখানে দেখতে পাচ্ছি যে ঈশ্বর তিনি আমাদের পরিচালনা করেন। 4 পদের মধ্যে আছে, যেমন যখন আমি মৃত্যু ছায়ের উপত্যকা দিয়ে গমন করিব তখন অমঙ্গলের ভয় করিব না, কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক পদের মধ্যে অনেক প্রমিস আছে যে ঈশ্বরকে সন্তুষ্ট করলে আমাদের কি বেনিফিট হবে। যদিও আমরা বেনিফিট বলতে বুঝি যে বেনিফিট কার্ড, যেমন আমেরিকার মধ্যে আছে বেনিফিট কার্ড, আইবি কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, নানা কার্ডের মধ্যে কেমন ফুড স্ট্যাম্প কার্ড, সব কার্ডের মধ্যে মানে সব আছে বেনিফিট, কেমন কি বেনিফিট পাবো? যেমন আমাদের বলেছিল যে ঈশ্বরের বাক্য পাঠ করলে, আপনাদের সাথে সভা প্রার্থনা করলে আমরা কি বেনিফিট পাব, কি বেনিফিট পাব? আর ঈশ্বর এখানে বলছেন সেই বেনিফিটটা আমরা কি বেনিফিট পাচ্ছি এখানে, হ্যাঁ আমরা কি বেনিফিট পাচ্ছি? যদি আমরা ভক্তি করি, তার নিয়ম আদেশ পালন করি, তাহলে তিনি আমাদেরকে কি করবেন, কোন পথ তাকে বেছে নিতে হবে তা তিনি আমাদের দেখিয়ে দিবেন, হ্যাঁ তা তিনি আমাদের দেখিয়ে দিবেন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা কি করব। যেমন দাউদ যখন রাজা ছিলেন, তখন দাউদ ঈশ্বরকে জিজ্ঞেস করতেন, প্রভু আমি কি ওই বিদেশি বা যারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে তাদের সঙ্গে কি উঠিয়া যাইব, জিজ্ঞাসা করতেন। ঈশ্বর মাঝে মাঝে বলতেন যাও, আবার বলতেন যাইও না। সো ঈশ্বর আমাদেরকে বলবেন যদি আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করি, হ্যাঁ যেমন আমরা যদি যাকোব পুস্তকের মধ্যে, আমরা যাকোব পুস্তক 4 অধ্যায় আমরা দেখি, সেখানে আমাদের সবসময় বলা উচিত প্রভু যদি ইচ্ছা করেন, কি বলা আছে,
প্রভু যদি ইচ্ছা করেন,
প্রভু যদি ইচ্ছা করেন। গতকালকে আমি এটা দোকানে গিয়েছিলাম আর সে বলেছে আগামী সপ্তাহে আসেন, আগামী সপ্তাহে আসেন। তখন আমি তাকে বললাম লর্ড উইলিং, তখন সে বলল কি বললেন, হ্যাঁ সেটা মানে কি? এখন সে বুঝতে পারছে, কিন্তু লর্ড উইলিং কেন মানুষ বলা হয় মানে বলে সেটা সে বুঝতে পারে না। যদিও সে বলেছে আমি তো একজন খ্রিস্টান, তাহলে কি হোয়াট গডস ডিজায়ার, হ্যাঁ ঈশ্বর কি চান সেটা, ঈশ্বর কি চান সেটা কি আপনি বলতে চান? আমি বলছি ইয়েস, আমাদের উচিত যেন আমরা ঈশ্বরের কাছে জিজ্ঞেস করি, ঈশ্বরের উপর নির্ভর করি। কারণ বাইবেলে সেই কথা লেখা রয়েছে, কি লেখা রয়েছে, যে তোমরা তো কল্যকার তথ্য জানো না, আমি কিভাবে বলবো যে আগামী সপ্তাহে আমি আসব, যেখানে কালকের কথা আমি জানি না সেখানে আমি কিভাবে বলবো যে আগামী সপ্তাহে আসব। সেই জন্য আমি বলেছিলাম প্রভু যদি ইচ্ছা করেন তোমাদের জীবন কি প্রকার, তোমরা তো বাষ্পস্বরূপ, যাহা ক্ষণিকের দৃশ্য থাকে কিছু সময় দেখা যায় অপরে অন্তর্নিহিত হয়, আফটার ওয়ার্ডস ইট ডিসঅ্যাপিয়ার, পরে চলে যায়, উহার পরিবর্তে বরং তোমরা ইহা বলো প্রভুর ইচ্ছা হইলেই আমরা বাঁচিয়া থাকিব এবং এই কাজটি বা ওই কাজটি করিব, আমি এর সাথে যুক্ত করি ওইখানে বা সেইখানে যাইব। সো প্রভুর ইচ্ছা, এটা প্রভুর ইচ্ছা। সো যদি আমরা প্রভুকে সন্তুষ্ট করতে চাই তাহলে প্রভুর ইচ্ছা পালন করতে হবে, না প্রভুর ইচ্ছা পালন করতে হবে। যেমন আমরা বাইবেলের মধ্যে পড়েছি যে প্রভুর ইচ্ছা কি, এখানে যেমন লেখা আছে যে ঈশ্বর ইচ্ছা কি, তোমরা পবিত্র হও, সমস্ত অধার্মিকতা, ব্যভিচার, পাপ, অন্যায়, মিথ্যাচার ইত্যাদি থেকে দূরে থাকো, সেটা প্রভুর ইচ্ছা। আর এখানে আমরা দেখতে পাই প্রভুর ইচ্ছা কি, প্রভুর ইচ্ছা যেন আমরা প্রভুকে জিজ্ঞেস করি যে প্রভু যদি তুমি চাও তাহলে আমি ঘর বাঁধিব, প্রভু যদি তুমি চাও তাহলে আমি এই কাজটি বা সেই কাজটি করিব, প্রভু তুমি যদি চাও তবে আমি বাংলাদেশে যাইব বা আমি অমুক দেশে যাইব, কেমন। সো প্রভু যদি চান সবকিছু প্রভুর উপর নির্ভর করে। সুতরাং ভাই বোনেরা আমাদের এই কথা বলা শ্রেয় যেন আমরা কখনো ঈশ্বরের অবাধ্য হইয়া না চলি, বরং সন্তুষ্ট হই। যেমন কোইন এবং হেবল তারা দুইজনে উৎসর্গ করেছিল, কিন্তু হেবলের উৎসর্গ ঈশ্বর গ্রহণ করেছিলেন কারণ তার মধ্যে নম্রতা ছিল, কিন্তু কোইনের উৎসর্গ গ্রহণ করে নাই, কোইন ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে নাই, কিন্তু হেবল করেছিল। এই জন্য ঈশ্বর সেই বংশ যদিও তার বংশ ছিল না, তথাপি ঈশ্বর সন্তুষ্ট হয়েছিল এবং তার গ্রাহ্য বলি গ্রহণ করা হয়েছিল। কিন্তু কোহিনেরটা করা হয় নাই, কারণ ঈশ্বর নম্রতা চান, যেটা আমরা একটু আগে বলছি যে নম্রভাবে হাম্বল নেসটা তিনি দেখতে চান। এবং আমরা সদাপ্রভুকে ভক্তি করি এবং ঈশ্বরের পথে চলি, যেন আমরা জিরমীয় সাতদায় তেইশ পদের মধ্যে তোমরা আমার কথা মতো চলো, তাতে আমি তোমাদের ঈশ্বর হইব আর তোমরা আমার লোক হবে। আমি যেসব পথে চলাবার আদেশ দিয়েছি সেই সব পথে চলো, যাতে তোমাদের মঙ্গল হয়। ভাই বোনেরা, ঈশ্বরের আদেশ আমরা পালন করি, ঈশ্বরের পথে চলি, যেন আমরা বেনিফিট পাই। এবং এই বেনিফিট, এটা কোনো জাগতিক বেনিফিট না, এটা কোনো টাকা ডলার কোনো মুদ্রায় রূপান্তরিত করা যাবে না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর যখন আমাদের জীবনে মঙ্গল আনয়ন করেন, তখন তিনি সব দিক দিয়েই আনয়ন করেন,
তাতে ঈশ্বর সন্তুষ্ট
এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট থাকেন। এবং আমরা চেষ্টা করি ঈশ্বরকে সন্তুষ্ট করতে আমরা কিভাবে পারি। দুইটা, একজন খ্রিস্টান হিসেবে আমার প্রশ্ন ছিল যে আমাদের কি ঈশ্বরকে সন্তুষ্ট করা উচিত। আমরা হনকের জীবন জানি, হনক ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন এবং ঈশ্বর তাকে নিয়ে গেলেন। আমরা জানি নোহকে বলেছিল জাহাজ তৈরি করতে, নোহ জাহাজ তৈরি করে ঈশ্বরকে সন্তুষ্ট করেছিল, তার পরিবার রক্ষা পেয়েছিল। আব্রাহাম ঈশ্বরকে সন্তুষ্ট করেছিল এবং আব্রাহামকে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা পূর্ণ করেছিলেন। যখন আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করি, তখন ঈশ্বর আমাদের মঙ্গল করেন, নানাভাবে আশীর্বাদ করেন। আমেন,
আমেন।
প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দেই তোমার এই সুন্দর বাক্যের জন্য। প্রভু, তুমি আমাদের আশীর্বাদ করো, শক্তি দাও, যেন আমরা তোমার বাধ্য হয়ে চলতে পারি, তোমাকে সন্তুষ্ট করতে পারি প্রতিটি ক্ষেত্রে, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভু আমরা সন্তুষ্ট করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ যুক্ত করো, উপস্থিত সকল ভ্রাতা ভগ্নীকে তুমি আশীর্বাদ করো, যেন প্রত্যেকেই প্রভু তোমাকে সন্তুষ্ট করে তোমার কাছ থেকে সেই মঙ্গল লাভ করতে পারে এবং তোমার সামনে যাবার সেই অধিকার তারা লাভ করতে পারে, যেন তারা সেই অধিকার, অনুগ্রহ এবং দয়া তারা তোমার কাছ থেকে পেতে পারে। তুমি তাদের প্রত্যেককে সেইভাবে চেতনা দাও এবং পরিচালনা করো। এই প্রার্থনা প্রভু যীশু আমরা তোমার পবিত্র নামে চাই। আমেন,
আমেন।